হচ্ছে আমাদের সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয় রোহিঙ্গা সংকট। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা। সাবরিনা যেমনটি কিনা বললেন যে মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা সংশ্লিষ্ট সংকট, এ নিয়েই আমাদের আজকের আলাপন টকশোর আলোচনা। একটু আগে বিশ্ব সংবাদে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্টে আপনারা শুনেছেন যে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্ন মাসুদি এই মুহূর্তে মিয়ানমারে রয়েছেন। সেখানে তিনি অনসান সুচির সঙ্গে কথাবার্তা বলবেন বলেই আমরা শুনেছি। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের UNHCR মুখপাত্রী ভিভিয়ান ট্যান। রোহিঙ্গা পরিস্থিতিকে আপতকালীন জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের রাপোর্টিয়ার হিউম্যান রাইটস মিয়ানমার বিষয়ক ইয়াংগি লি তিনি অনসান সুচির বিরূপ সমালোচনা করেছেন। এরই প্রেক্ষাপটে আমরা আজকের এই আলাপন অনুষ্ঠানে আলোচনা করব। আজকের আলোচনায় অতিথি বক্তা হিসেবে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমেনা মহসিন, প্রফেসর ইমতিয়াজ আহমেদ, এবং ঢাকা থেকেই অতিথি বক্তা হিসেবে অভিবাসন বিষয়ক শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনির যোগ দিচ্ছেন। এই তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। প্রথমেই তিন অতিথি উত্তরদাতার প্রারম্ভিক বক্তব্য শুনে নিই রিপোর্ট সম্পর্কে। ডক্টর আমেনা মহসিন,
ধন্যবাদ আপনাকে। দেখুন, রোহিঙ্গা যে বর্তমানে যে ক্রাইসিসটা আরম্ভ হয়েছে এটা অগস্টের 25 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এবং তার আগেও আমরা দেখেছি যে 1978 সালে বাংলাদেশে বিরাট এক্সোডাস হয়েছে, 91 সালে হয়েছে, এবং প্রতিবারই আমরা দেখেছি যে এটা কোন স্থায়ী সমাধানে দেখে এটা কখনই অগ্রসর হয়নি। এবং ধরেন আমরা বারবারই যে জিনিসটার উপরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো যে রোহিঙ্গা সমস্যাটা এমন একটা সমস্যা যে যতক্ষণ পর্যন্ত এটা একটা স্থায়ী এবং রাজনৈতিক সমাধান না হয় এটার কিন্তু একটা উগ্রবাদী রূপ নেওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল এবং আছে, সেটাকে উপরেই আমরা এমফাসাইজ করেছি। কারণ আপনি যখন একটা জনগোষ্ঠীকে স্টেটলেস ডিক্লেয়ার করে দিচ্ছেন সেটাও কিন্তু এক ধরনের একটা এথনোসাইড, বা যেটাকে আমরা এথনিক ক্লেন্সিং বলতে পারি। এবং আমরা এখানে লক্ষ্য করব যে যখন মায়ানমার স্বাধীন বার্মা স্বাধীন হয়েছিল 1948 সালে, তখন কিন্তু রোহিঙ্গারা মায়ানমার বার্মার নাগরিকত্ব পেয়েছিল। 1962 সাল থেকে সেটা ক্রমেই কমতে থাকে, এবং 1982 তে যে কনস্টিটিউশন আসলো সেখানে টোটাল ওদেরকে ডিসএনফ্রাঞ্চাইজ করা হলো এবং কাট অফ পয়েন্ট 1823 দিয়ে দেওয়া হলো। এরকম একটা প্রেক্ষিতে যখন একটা জনগোষ্ঠী একে স্টেটলেস হয়ে যায় তখন ওদের কাছে অবলম্বন গুলো কি থাকে? তারা হয় আশেপাশে আশ্রয় নেয়, না হয় তারা সেই দেশেই থেকে নিজেদের কে সার্ভাইভ করার চেষ্টা করে, এবং সেখান থেকে যখন তারা বিতাড়িত হয় তখন কিন্তু তার এক্সট্রিমিস্ট মেজার্স গুলোকে নেওয়ার চেষ্টা করে। এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এইটা যদি আমরা সেভাবে না দেখি এবং একটা রাষ্ট্রের মানে যে লেন্স থেকে দেখি তাহলে কিন্তু এই সমস্যাটা আরো মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো আমাদেরকে এটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে এবং হিউম্যানিটেরিয়ান অপশনটা পুরো সম্পূর্ণভাবে খোলা রাখতে হবে।
জি জি, প্রফেসর আমেনা মহসিন, যেমনটি কিনা মানবিক এ সমস্যার রাজনৈতিক সমাধানের আহ্বান জানালেন। প্রফেসর ইমতিয়াজ, আপনি কি বলবেন?
দু তিনটা জিনিস আমার মনে হয় তুলে ধরা প্রয়োজন। একটা হলো অনেকটা ডোমেস্টিক যে রাজনীতি আছে মিয়ানমারের তার ঝামেলায় পড়ে গেছে এই রোহিঙ্গা গোষ্ঠী, বিশেষ করে অনসান সুচি এবং তার সামরিক বাহিনীর যে মধ্যে যে রাজনীতি সেটার মধ্যে পড়ে গেছে। এবং খুব দুঃখজনক ভাবে দুপক্ষই এমন একটা অবস্থায় গেছে যে সেখানে সমাধান তো করছে না, বরং ওই রোহিঙ্গাদের নিয়ে নতুন একটা রাজনীতি চেষ্টা করছে। এখন দরকার হলো সেই আভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে একটা স্পেস তৈরি করা, যেখানে একটা সমাধান আমরা দেখতে পারব। ঠিক একই সাথে দ্বিতীয় যে বিষয়টা দেখা দরকার সেটা হলো যে কফি আনান কমিশনের যে রিপোর্টটা বার হয়েছে, এবং একটু খেয়াল, একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে ঠিক রিপোর্টের আশেপাশেই বলতে গেলে এই নতুন ক্রাইসিসটা শুরু হয়ে গেছে। কারণ কফি আনান কমিশন রিপোর্টে একটা জিনিস অংসান সুচি নিজেই বলেছিলেন যে রিপোর্টে যা বলা হবে সে ওটা অ্যাভয়েড করবেন। তাই যদি হয়ে থাকে, রিপোর্টে কিন্তু স্পষ্টত আছে এক ধরনের, বলতে গেলে আমরা দিক নির্দেশ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে একেবারে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে তাদের যে নাগরিকত্বর যে বিষয়টা সেটা যেন সমাধান করা হয়। সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় এই ঝামেলাটা বা এই নতুন ক্রাইসিসটা তৈরি হলো, সেই জায়গায় যেন না যেতে পারে বা যাওয়ার জন্য যত ধরনের অবস্টেকল তৈরি করা যায় সেই জিনিসটাই আমার মনে হয় সামনে নিয়ে আসতে যাচ্ছে, বিশেষ করে কট্টরপন্থীরা। এবং এই সাথে যেটা আমি বলতে চাচ্ছি, এই দুটোকে যদি আমি মোটামুটি যদি আমি মাথায় রাখি, তাহলে স্পষ্টত হচ্ছে যে একটা আন্তর্জাতিক সম্মেলন আপাতত খুবই জড়িত, খুবই জরুরি। এই আন্তর্জাতিক সম্মেলন বিশেষ করে কফি আনান কমিশনের রিপোর্টকে সামনে রেখে কিন্তু সহজেই বসতে পারে। এবং মনে রাখতে হবে যে শুধু যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বাংলাদেশ যে একমাত্র স্টেক হোল্ডার তা কিন্তু না, এখানে যেমন ইন্দোনেশিয়া জড়িত, সেখানে মালয়েশিয়া আছে, রোহিঙ্গারা ভারতে আছে, পাকিস্তানে আছে, সৌদি আরবিয়া আছে, একাধিক দেশ আছে। এবং সেই পরিপ্রেক্ষিতে একটা আন্তর্জাতিক সম্মেলন যদি করা হয় এবং যেখানে আমেরিকা, চীন এবং যেসব দেশ মোটামুটি ভাবে জড়িত যেখানে প্রেশার দিতে পারবে, সেরকম একটা সম্মেলনের মাধ্যমে আমি মনে করি এই সমাধানটা টানতে হবে। যত বেশি আমরা অপেক্ষা করব তত কিন্তু, যেটা আমি না বলতে চেষ্টা করেছিল, এক ধরনের জেনোসাইডাল যে রূপটা যে শুরু হয়েছে সেটা কিন্তু আর থামানো যাবে না। তখন দেখা যাবে টু লেট, যেটা আমরা একসময় রোয়ান্ডার ব্যাপারে দেখেছি।
জি, আমরা যুগে যুগে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে দেখেছি যে বিরাট বিরাট জনগোষ্ঠী নিজ আবাসভূমি থেকে উৎপাটিত হয়েছেন, ছিন্নমূল হয়ে গিয়েছেন, বিশেষ করে রাজনৈতিক ঝামেলার কারণে। আসিফ মুনির, আপনি দীর্ঘদিন থেকে অভিবাসন নিয়ে, শরণার্থীদের নিয়ে কাজ করছেন, এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি?
আমি আগের যে দুই অতিথি যা বললেন সেটার সাথে একমত, যে সেটা পুনরাবৃত্তি না করে যেটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ এবং যারা রোহিঙ্গা নিয়ে চিন্তা করছেন দেশে বিদেশে সব জায়গায়, দুটো ব্যাপারই মনে রাখা দরকার। একটা হচ্ছে কজ আর এফেক্ট। আমরা যদি বলি যে ওখানে যে কারণটি আছে, যে কারণে রোহিঙ্গারা বিভিন্ন সময় নিগৃহীত হয়ে আসছে অনেক বছর ধরে, সেখানে জাতিগত বিদ্বেষ একটা আছে, ওখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা সংখ্যাগরিষ্ঠ তাদের একটি চাপ রয়েছে, এবং ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় রোহিঙ্গা জনগোষ্ঠী আরাকানে তাদের যে স্বায়ত্তশাসন চেয়েছে বা যে স্বাধিকার চেয়েছে অনেক আগে থেকেই বিভিন্ন সময়, এবং সেখানে তারা কাদের পক্ষ নিয়েছে না নিয়েছে সেইটার কারণে ওখানে কিন্তু অনেকভাবেই তারা নিগৃহীত হচ্ছে, শুধুমাত্র সেখানে সরকারি যন্ত্রের মাধ্যমে নয়। এটি অনেক বছর ধরে চলে আসছে এবং এটির সমাধান করতে হলে অবশ্যই রাজনৈতিক সমাধান লাগবে, কিন্তু যেটা অন্য বক্তারা বললেন যে আন্তর্জাতিক একটা ভূমিকা লাগবে, এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, এটা থামলে চলবে না, এটা বিভিন্ন সময় চলতে হবে। আরেকটি হচ্ছে যে এটার এফেক্ট কি হচ্ছে, এফেক্ট হচ্ছে যে এরা এদেরকে হত্যা করা হচ্ছে বা এখন যেটা দেখা যাচ্ছে যে একটা উগ্র গোষ্ঠী দাঁড়িয়ে গেছে রোহিঙ্গাদের, যারা এটা একটা সশস্ত্র ভাবে মোকাবেলার চেষ্টা করছে, এবং তাতে করে দেখা যাচ্ছে উভয় পক্ষে যে সংঘাত হচ্ছে, মিলিটারি প্রশাসন এবং সেখানকার উগ্র ইসলামী বা উগ্র যে যারা নিজেরা বলছে তারা স্বাধীনতা কামী, তাদের মধ্যে যে সংঘাত হচ্ছে তাতে করে সাধারণ রোহিঙ্গারা সেখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখছি যে শুধু মুসলমান নয়, এখানে হিন্দু ধর্মাবলম্বী রোহিঙ্গারাও, এবং সেই নিজের জীবন বাঁচানোর জন্য তারা অন্য দেশে বা বাংলাদেশে চলে আসছে। কাজে সেটা হচ্ছে কাইন্ড অফ এফেক্ট, যদি আমরা বলি যে প্রতিক্রিয়ায় কি হচ্ছে। আমাদের যখন আমরা এটা নিয়ে সদস্য নিয়ে চিন্তা করবো, আমাদের দুটোই ভাবা উচিত যে ইমিডিয়েটলি যারা বিভিন্নভাবে বিশেষ করে পালিয়ে আসতে হচ্ছে তাদেরকে, তাদেরকে মানবিক সহায়তা এবং তাদের এক ধরনের আশ্বস্ত করার জায়গাটি কি থাকতে পারে, সেটা শুধু বাংলাদেশের একার দায়িত্ব নয়। আর পাশাপাশি হচ্ছে যে এটার আন্তর্জাতিক যে প্রক্রিয়াটি সেটি চলমান থাকতে হবে, সেটিও বাংলাদেশের একার দায়িত্ব নয়।
জি, আমরা একে একে আমাদের তিন অতিথি উত্তরদাতা প্রফেসর আমিনা মহসিন, প্রফেসর ইমতিয়াজ আহমেদ এবং আসিফ মুনিরের প্রারম্ভিক বক্তব্য শুনলাম। এখন আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে, সেখানে আমাদের শ্রোতারা উপস্থিত রয়েছেন তাদের জিজ্ঞাসা নিয়ে, প্রশ্ন নিয়ে। প্রথম জিজ্ঞাসা আমরা শুনব, জিজ্ঞাসা উত্থাপন করছেন ঢাকা থেকে শাহানা নাসির। হ্যালো,
আজ মিয়ানমারে যে ত্রাসের রাজত্ব চলছে তা বোধ হয় অকল্পনীয়। প্রতিদিন প্রচুর সংখ্যায় মানুষ মিয়ানমার থেকে বিতাড়িত হচ্ছে, বিশেষ করে মহিলা, শিশু ও বয়স্ক মানুষ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রায় 274 কিলোমিটার বর্ডার রয়েছে, তা সবটুকুই সুরক্ষিত নয়। সেই জন্যই প্রচুর মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে। বাংলাদেশের পক্ষে কি এতটা সামাল দেওয়া সম্ভব, সেটা আমাদের ভেবে দেখতে হবে। আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জানতাম জীবে দয়া, ঈশ্বরে প্রেম, এই তাদের বিশ্বাস। কিন্তু এখন আমরা কি দেখছি, এরা কি টেররিস্টদের থেকে কোনো অংশে কম? ধন্যবাদ।
জাতিসংঘের বিভিন্ন সংস্থার হিসেব মতে 25শে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে মিয়ানমার থেকে লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী চলে এসেছেন বাংলাদেশে। তো এরই প্রেক্ষিতে শাহানা নাসিরের মন্তব্য সম্পর্কে মন্তব্য করবেন ডক্টর আমিনা মহসিন।
ধন্যবাদ। দেখুন, উনি যে প্রশ্ন করেছিলেন, ধরেন এটাকে আমি দুভাগে ভাগ করতে পারি, একটা অবজারভেশন ছিল, দ্বিতীয়টা প্রশ্ন। ওনার যেখানে অবজারভেশনটা উনি করেছেন, সেখানে উনি বলেছেন জিজ্ঞেস করছে বাংলাদেশের পক্ষে কি সম্ভব, এবং দ্বিতীয় পর্যায়ে উনি বলেছেন যে এরা টেরোরিস্ট থেকে, আমি যদি ভুল না শুনে থাকি, উনি বোধহয় বলেছেন টেরোরিস্ট থেকে কোনো অংশে কি কম নাকি। আমি প্রথমে যেটা বলবো যে ধরেন আমি আল জাজিরা স্টেটমেন্টে দেখছি যে 90,000, আজকে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে 90,000 আছে, এবং তার আগে বলা হচ্ছিল 87,000। এখন কথাটা হলো, আমি মেন এটা স্বীকার করে নিচ্ছি যে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট ধরেন এই ভার কিন্তু বাংলাদেশ একা বহন করতে পারবে না, এবং আপাতত তাদেরকে একটা নো ম্যানস ল্যান্ড যেটা বলা হয় সেখানে রাখা হয়েছে। যারা আহত তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং লোকাল কমিউনিটি অনেকটা সাহায্য করছে, সেটা সেই জায়গাটাতে আছে। তো আমি মনে করি যে এখানে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, যেটা মনিরও বলছিলেন, যে তাদেরকে বড়ভাবে এগিয়ে আসতে হবে, এবং এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সেফ এরিয়া করে সেই জায়গাটায় ইউনেসিয়ার যুক্ত যুক্তরাষ্ট্র, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ান ফরেন মিনিস্টার ওখানে আছেন, মালয়েশিয়া, মানে বিভিন্ন, সৌদি আরবেও আমরা জানি যে প্রায় 2 লাখের মতো রোহিঙ্গারা আছে, থাইল্যান্ডে আছে 5,000, আমি হিসাবগুলো দেখছি, UAE-তে আছে 10,000, পাকিস্তানে আছে 350,000-এর মতো, অনেক মানে ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যেটা মনে করি যে ধরেন এখানে শুধু OIC না, এখানে জাতিসংঘ বড়ভাবে কিন্তু এখানে আসতে পারে, এবং সেই সাহায্যটা তাদেরকে দেওয়া প্রয়োজন এই মুহূর্তে। কারণ অল্টারনেটিভটা কি, আমরা ওদেরকে যদি ঠেলে দিই, এটা তো ওরা নিশ্চিত মৃত্যুর মুখে যাচ্ছে, এবং আমরা অনেকগুলো লাশ দেখেছি, মানে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভরে গেছে যে লাশ ভাসছে, বাচ্চাদের, নারীদের, পুরুষদের, বৃদ্ধদের লাশ ভাসছে। তো আমার মনে হয় না যে বাংলাদেশ রাষ্ট্র অত অমানবিক হবে যেখানে তারা ছেলে দেবে, সেখানে বাংলাদেশ একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এটাকে নেবে। যেটা দ্বিতীয় ইয়ে ছিল না, যে ওরা কি টেরোরিস্ট থেকে কম কিনা, আমি সেটার সাথে দ্বিমত পোষণ করছি।
শাহানা নাসির কিন্তু রোহিঙ্গাদেরকে টেরোরিস্ট বলতে চাননি, উনি বলেছেন না, উনি বলে না না, শাহানা নাসির যেটা বলেছেন সেটা হচ্ছে যে যে মিয়ানমারের মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা বৌদ্ধের শাশ্বত বাণীতে বিশ্বাস করে, তারা এখন যেটা করছে সেটার সঙ্গে সন্ত্রাসীদের কার্যকলাপ তুলনীয় কিনা, সেটা বলেছেন শাহানা নাসির।
মায়ানমার রাষ্ট্র যেটা করছে সেটাকে তো অবশ্যই আমরা বলবো যে ইট ইজ আ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ হচ্ছে, এবং যে কার্যকলাপ গুলা করছে সেটা একেবারেই ধরেন আমরা যাদেরকে টেরোরিস্ট বলছি এটা রাষ্ট্রের সন্ত্রাস, আমি সেটাই বলবো। ধরেন আমরা নন স্টেট টেরোরিজমও দেখি আবার রাষ্ট্রের সন্ত্রাসও দেখি, সেভাবেই আমি এটাকে আখ্যায়িত করব।
জি
আমি দুঃখিত।
না না, দ্যাটস ওকে। প্রফেসর ইমতিয়াজ,
দুটো জিনিস প্রশ্ন শুনে মনে হলো। একটা জিনিস হলো যে বৌদ্ধ ধর্ম দুটো বড় স্কুলে বিভক্ত, একটা হলো থেরাভাদা বুদ্ধিজম আর একটা মহায়ানা বুদ্ধিজম। থাইল্যান্ড, তারপরে মিয়ানমার এবং শ্রীলঙ্কা, এই তিনটা দেশই কিন্তু থেরাভাদা বুদ্ধিজম। ওদিকে দালাই লামা বা ভারতে বা বাংলাদেশে বা টিবেতে যে বুদ্ধিজম সেটা হলো মহায়ানা বুদ্ধিজম। থেরাভাদা বুদ্ধিজমে কিন্তু সবসময় এই সংঘর্ষ এই বিষয়টা ছিল, যেটা আমরা শ্রীলঙ্কায় দেখেছি, বিশেষ করে তামিলদের সাথে যে গন্ডগোল, যার জন্য এই থেরাভাদা বুদ্ধিজমে রাষ্ট্রের সাথে ধর্মের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তো ওই বুদ্ধিজম যদি জানা থাকে মোটামুটি, তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ থেরাভাদা বুদ্ধিজম সবসময় এই রাষ্ট্র এবং ধর্ম এক করেই সবসময় রাজনীতি করেছে, এবং সেই কি বলা হয় সেই জিনিসটা আমরা মিয়ানমারেও দেখছি। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় যে জিনিসটা দেখা দরকার, এটা যদি এথনিক ক্লিনজিং যেটা বলছি বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, যথেষ্ট এভিডেন্স আছে এখন যে ওখানে একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হচ্ছে। এখন যেই সময় হচ্ছে তখন একাধিক আন্তর্জাতিক আইন তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তো আছেই, তার চেয়েও আবার R2P বলে যে জিনিসটা আমরা বলছি, রেসপন্সিবিলিটি প্রোটেক্ট, যেটা জাতিসংঘে পাস করা একটা অ্যাগ্রিমেন্ট, সেখানেও কিন্তু রীতিমতো এই দোষীদের কি বলা হয় একেবারে কোন ফাঁসা করা সম্ভব। তো এই জিনিসগুলো আমি মনে করি যে মিয়ানমার সরকার রাষ্ট্র জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন, কারণ রাষ্ট্রের বাইরেও যদি কোনো ব্যক্তি করে থাকে এমন ভাবে তাকে কোণঠাসা করা যায়, যে আইন প্রক্রিয়া আছে আন্তর্জাতিক কি বলা হয় আজকের যারা এই জেনোসাইড বা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি নিয়ে যারা কাজ করছে তাতে কোনোভাবে পার পাওয়া সম্ভব না। এখন কিভাবে আমি এই জিনিসটা মিয়ানমারের দরজায় পৌঁছে দিব, সেই জায়গায় আমি বলছিলাম যে একটা আন্তর্জাতিক সম্মেলন খুবই জরুরি, যেই সম্মেলন স্পষ্টত বলে দিবে শুধু মিয়ানমার সরকারকে না, এমনকি যেসব জনগণ যারা কোনো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে জড়িত আছে তাদেরও বলে দেওয়া যে তাদেরও কিন্তু ধরা সম্ভব, সেই জায়গায় আমার মনে হয় যাওয়া প্রয়োজন।
জি, বিশ্বের এমন কোন ধর্ম বা এমন কোন ধর্মতত্ত্ব আছে বলে আমার জানা নেই যারা কিনা হিংসা, হানাহানি, হত্যা, ধর্ষণের কথা বলে বা তাতে মদদ দেবার কথা বলে বা তার পরিতোষণ করে। সব ধর্মই মানুষকে সৎ হওয়ার পরামর্শ দেয়, ভালো মানুষ হওয়ার পরামর্শ দেয়, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ধর্মের ওপর দোষারোপ করবার একটা অবকাশ তৈরি হয়ে যায় এবং আমরা ওই অবকাশটা অনেক সময় গ্রহণ করে থাকি, এটা বোধহয় ঠিক না। সব ধর্মই তো ভালো মানুষ হওয়ার কথা বলে, বৌদ্ধ ধর্মের যে শাশ্বত বাণী সঙ্গে আমরা পরিচিত, গৌতম বুদ্ধ যে বাণী প্রচার করেছিলেন তার সঙ্গে আমরা যারা পরিচিত তারা অবশ্যই বিশ্বাস করতে চাইব না বা বিশ্বাস করতে আমাদের কষ্ট হবে যে এই বাণীতে যারা বিশ্বাস করে তারা আজকে রোহিঙ্গাদের ওপর এই নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন। এটা নিশ্চয়ই কোনো ধর্মের ওপরে দোষারোপ করবার সুযোগ দেয় না এবং ধর্মকে কলুষিত করবার কোনো সুযোগ এখানে আছে বলে আমরা মনে করি না। সে যাই হোক, আমরা আলোচনা করছি রোহিঙ্গা সংকট পরিস্থিতি নিয়ে ভয়েস অফ আমেরিকার টক শো অনুষ্ঠান আলাপনের অনুষ্ঠানে। আমাদের পরবর্তী কলার মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে কল করছেন জিয়াউর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম। আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। আমরা বর্তমানে মায়ানমারের রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বেশ সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে তীব্র একটা আলোড়ন দেখতে পাচ্ছি, যে সেখানে একটা বিশেষ শ্রেণীর মানুষের উপর বেশ নিপীড়ন চালানো হচ্ছে এবং তারা বাধ্য হচ্ছে দেশ ছাড়তে। কিন্তু সমস্যা হলো যে তারা দেশ ছেড়ে আবার কোন দেশে আশ্রয় পাচ্ছে না এবং পাওয়ার পক্ষ নয়, কারণ মায়ানমার থেকে মূলত তারা বাংলাদেশের দিকে গেছে, কিন্তু বাংলাদেশ নিজেরাই তো অনেক সমস্যার মধ্যে জর্জরিত। এই ক্ষেত্রে মায়ানমারে তারা অত্যাচারিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে কেন, এবং এই ব্যাপারে আন্তর্জাতিক বিশ্ব, জাতিসংঘ বা সকল যারা আমাদের বিশ্বকে মোটামুটি নেতৃত্ব দেয়, তারা এই ব্যাপারে অনেকটাই চুপ। এই সমস্যা সমাধানের জন্য তাদের মধ্যে কোন রকমের সদর্থক ভূমিকা অস্পৃষ্টা দেখা দিচ্ছে না। তো এক্ষেত্রে এই রোহিঙ্গারাই যদি আবার পাল্টা ফাইট ব্যাক শুরু করে, তাহলেই হয়তো তাদেরকে আবার টেরোরিস্ট আখ্যা পেতে হবে। তো এক্ষেত্রে এই ধরনের এক ধরনের যে নিপীড়ন চলছে বা এই সহযোগিতা নেই, তো এইগুলোই কি মানে রোহিঙ্গাদেরকে আবার ভবিষ্যতে টেরোরিস্ট হতে বাধ্য করবে? আর জাতিসংঘ কি তখন তার দায় এড়াতে পারবে বলে আপনাদের মনে হয়? এটা আমার জিজ্ঞাসা।
আসিফ মনির।
আমি যেটা বলতে চাই যে আগের যে প্রশ্ন করতে ছিলাম সেটার সাথে আমি একসাথে যুক্ত করে বলছি, অবশ্যই আমরা বিভিন্ন সময় বলছি যে এটা একটু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এখানে, যে জাতিগত বিদ্বেষ তার একটি অংশ, যেমন একটি ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশরা এক পক্ষে এবং জাপান অন্য পক্ষে ছিল, আর বার্মার সংখ্যাগরিষ্ঠ তখন জাপানিদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে, আর রোহিঙ্গারা তখন ব্রিটিশদের পক্ষ, এবং সেটার ঐতিহাসিক প্রেক্ষাপট আরো আগে, বহু আগে থেকেই আরাকান নিজস্ব একটা রাজত্বের কথা বা একটা এলাকার কথা ভেবেছে। একসময় এটা পূর্ববঙ্গের বা পুরো বৃহত্তর বাংলার একটা অংশ হিসেবেও ছিল, সেই ধারাবাহিকতাই কিন্তু এসেছে, এবং সে কারণে একটা সন্দেহ বিদ্বেষ রোহিঙ্গাদের সাথে অন্যান্য জনগোষ্ঠীর হয়ে রয়েছে অনেকদিন ধরেই। এটা শুধুমাত্র ওখানকার মিলিটারি প্রশাসন বা অংশসূচি প্রশাসন বা গত পাঁচ দশ বছরের বিরুদ্ধে বিষয় নয়, এটি অনেকদিন ধরে চলে আসছে। এটি যে রাজনৈতিক সমাধান দরকার সেটি অবশ্যই এখানে অন্তত আঞ্চলিক যে জোট বা দেশগুলো আছে সেটির একটি মিলনস্থল হতেই হবে এখানে, না হলে একটি সমাধান জায়গায় আসবে না। এখন শেষের যে প্রশ্ন করতে যে বিষয়টি বললেন যে টেররিস্ট ব্যাপারটি, আমার মনে হয় যে এই ব্যাখ্যাটি থেকে আমাদেরকে আস্তে আস্তে দূরে সরে যেতে হবে এই লেবেলিং থেকে, কারণ আমরা যদি এখন ইন্টারনেটেই রয়েছে এই তথ্যগুলো যে যেই এখন যে সশস্ত্র বাহিনীটি ওখানে বার্মায় বা মায়ানমারে ওখানকার মিলিটারি প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তাদের যে আদর্শগত অবস্থান সেটি সঠিক দেখি সেটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি, কিন্তু তারা কিন্তু কার্যত সেখানে বলছে যে তারা সেখানে স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। এটা আসলেই সফলকাম হবে কিনা সেটিও বিতর্কের বিষয়, কারণ তাদের শক্তি কতখানি সেটা আমরা জানি না, কেউ জানে না। এবং তাদের আবার এটাও হতে পারে যে তাদের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিভিন্ন মহলের সহায়তা রয়েছে এদের পেছনে, কাজে এটি ব্যাখ্যার প্রয়োজন। আমরা ওদেরকে আগেই ওই টেররিস্ট জায়গায় চিন্তা না করে এখন পর্যন্ত তারা সশস্ত্র সংগ্রামে আছে সেই জায়গাটি আছে। এখন এখানে যদি আমরা কেন হচ্ছে না সেটি এই যে দ্বিতীয় প্রশ্নকর্তার জায়গায় আমি বলবো যে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক কিছু এটার সাথে যুক্ত থাকে। গত বছরে 2016 মার্কিন নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ওবামা মিয়ানমারে গেছিলেন, তার আগেও আবার গিয়েছিলেন, এবং গিয়ে ওখানে যে ধরনের স্যাংশন ছিল, ইকোনমিক স্যাংশন ছিল মিয়ানমারের উপরে অনেকদিন ধরে ছিল, তাকে শিথিল করা হয়েছে। খুব ন্যূনতম কিছু স্যাংশন আছে কিন্তু, এবং ব্ল্যাঙ্কেট যে স্যাংশন আছে সেখানে সেটি সরিয়ে নেওয়া হয়নি, কিন্তু অনেক কিছুই ওখান থেকে মুক্ত করা হয়েছে যাতে করে সেখানে বিশেষ করে বাণিজ্যিক সম্পর্কটি আস্তে আস্তে সুন্দর করা যায়। এবং এ নিয়ে কিন্তু এর পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্লেষণ হয়েছে, গত 8-10 মাসেও হয়েছে, যে আস্তে আস্তে ওখানকার বিশেষ করে ওখানে ইনভেস্টমেন্ট ক্লাইমেট আস্তে আস্তে কতটা উন্মুক্ত হচ্ছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, আমেরিকা এবং আশেপাশের যে দেশগুলো রয়েছে ওখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সিঙ্গাপুর, চায়নার একটা ব্যাপক অংশ মিয়ানমারে, বিশেষ করে ওখানে খনিজ সম্পদ থেকে শুরু করে ওখানে প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য যে ইকোনমিক জোন গুলো হচ্ছে সেটার সাথে সম্পর্কিত। এখানে যখন একটা অর্থনৈতিক এবং বৈশ্বিক অর্থনীতির একটা সম্পর্ক রয়েছে যেটা বিশ্বের অন্যান্য দেশে হয়, রাজনৈতিক যে কোনো ঘটনা যখন ঘটে সেটার সাথে একটা অর্থনৈতিক যোগাযোগ থাকে, এখানেও তাই রয়েছে। কিন্তু এখানে কিন্তু হয়তো দরকার, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক আমরা যদি সম্মেলনের কথা বলি বা আঞ্চলিক আসিয়ান বা অন্যান্য প্রেক্ষাপটে বলি, এই বৈশ্বিক অর্থনীতির আলোচনাতেও আসতে হবে। এটিকে পাশ কাটিয়ে আমরা রাজনৈতিক সমাধানের আলোচনা যেতে পারবো না, এবং আমরা যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক সম্পর্কগুলো কার কি আছে সেটা বুঝতে না পারবো, তখনও কিন্তু বুঝবো না যে আসলে কেন দেশগুলো এগিয়ে আসছে না।
জি, বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে অভিবাসন বা শরণার্থী সংকট পরিস্থিতিকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বিভিন্ন নামে চিহ্নিত করার, লেভেল করার চেষ্টা করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে রাজনৈতিক একটা স্বার্থান্বেষী মহল তারাই এই ইস্যুটাকে কাজে লাগিয়েছে বারবার, যেটা প্রফেসর আমেনা মহসিন আপনার প্রারম্ভিক বক্তব্যেও আমরা শুনেছি। তো তার আলোকে আপনি এই জিয়াউর রহমানের মন্তব্যের বিশ্লেষণ করবেন?
জি, ধন্যবাদ। দেখুন, এখানে প্রথমে তো আমি বলবো যে এখানে আর্স তারা কিন্তু খুব ক্লিয়ারলি এখানে বলেছেন, যেটা উনিও বলছিলেন, তো তারা বলেছে তারা একটা জাতিগত সংগ্রামের মধ্যে আছে এবং এটাকে কোনো যেন ধর্মীয় লেবাস না পড়ানো হয়, সেটা ওরা কিন্তু বেশ ক্লিয়ারলি স্টেটমেন্টটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা দেখছি যে আল কায়দা এবং তালেবান বলেছে তাদেরকে সাপোর্ট করার জন্য এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে বলেছে তাদের পাশে দাঁড়াতে, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। এরা কিন্তু নিজেদেরকে স্পষ্টভাবে অ্যাটলিস্ট স্টেটমেন্ট একটা দিয়েছে। তো এখন যেটা মনির বলছিলেন যে এটা অ্যাকচুয়ালি বিশ্লেষণের ব্যাপার, সেটা ভিন্ন প্রেক্ষিত, সেখানে আমি যেতে চাচ্ছি না। কিন্তু বিশ্ব সম্প্রদায় কেন এগিয়ে আসছে না সেটার মনির ব্যাখ্যা দিচ্ছিলেন যে তাদের নিজস্ব একটা ভূ রাজনৈতিক স্বার্থ আছে, এবং ডক্টর ইমতিয়াজও বলছিলেন যে তাদের ডোমেস্টিক পলিটিক্সের মধ্যে অনেকটা ট্র্যাপড হয়ে গেছে পুরো বিষয়টা, সেই ইস্যুসগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং মায়ানমার রাষ্ট্রের চরিত্রও আমাদেরকে বুঝতে হবে যে মায়ানমার রাষ্ট্র এমন একটা রাষ্ট্র যেটার সাথে কিন্তু খুব একটা ইন্টারঅ্যাক্ট করা যায় না, মানে যেটা নর্মাল মিনস অফ ডিপ্লোম্যাসি অন্যান্য রাষ্ট্র ক্ষেত্রে যতটুকু প্রচলিত, মায়ানমার কিন্তু খুব অতি মানে রিসেন্টলি আমরা দেখছি যে তাদের আইসোলেশন থেকে বের হয়ে আসছে। এবং আমরা জানি যে যেহেতু এখন মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু উনি মায়ানমারে যাবেন এবং সেখানে উনি ওনার কথা বলার কথা আছে, কারণ এখানে হিন্দু জনগোষ্ঠীও এফেক্টেড হচ্ছে এবং তারাও আশ্রয় নিচ্ছে, এবং ভারতে এখন 14,000 মতো রোহিঙ্গারা আছে। এখানে আমার মনে হয় যে বিশ্ব সম্প্রদায়ের একটা অবশ্যই ডাবল স্ট্যান্ডার্ড আছে, কারণ আমরা দেখছি যে এর চাইতে অনেক মানে ছোট ছোট ব্যাপারগুলোতে যেখানে তাদের স্বার্থ থাকে সেখানে কিন্তু আমরা দেখেছি তারা, যেটা ইমতিয়াজ বলছিল যে এটা তো আমরা মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে পারে, আইসিজিতে যেতে পারে, তারপরে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট সেই সমস্ত, এবং জাতিসংঘের তো হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনের সেই আছে, সেই অধিকারগুলো আছে। বাট যেহেতু এরা ধরেন ওভাবে শক্তিশালী না এবং এমন একটা গোষ্ঠী যাদের আমার মনে হয় এখন পর্যন্ত তাদের ডায়াসপোরাও ততটা শক্তিশালী হয়ে উঠেনি, এবং যেহেতু এখানে চীন এবং অন্যান্য রাষ্ট্রের অনেক ধরনের ইন্টারেস্ট, অর্থনৈতিক ইন্টারেস্ট এবং রাজনৈতিক ইন্টারেস্ট জড়িত আছে, তাই তারা সেভাবে এখানে সোচ্চার হচ্ছে না। কিন্তু আসার যে কথাটা আমি মনে করি সেটা হলো যে জাতিসংঘের মহাসচিব কিন্তু এবার ক্লিয়ারলি বলেছেন যে এখানে একটা সমাধানের প্রয়োজন আছে, এবং কোফি আনানের যে রিপোর্টটা সেখানে কিন্তু উনি বলেছেন, ফ্রিডমের কথা বলেছেন, নাগরিকত্বের কথা বলেছেন। তো আমি আশা করছি যে এইবার একটুখানি বিশ্ব নাড়াচাড়া দিয়ে উঠবে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সবাই এবার কথা বলছে, এবার হয়তো চেঞ্জ আসবে।
জি, টক শো আলাপন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা আলোচনা করছি মিয়ানমারের রোহিঙ্গা সংকট প্রসঙ্গ নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমেনা মহসিন, প্রফেসর ইমতিয়াজ আহমেদ, এবং ঢাকা থেকেই অতিথি বক্তা প্যানেলে থাকছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আমাদের এবারের কলার বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মিরের সরাই থেকে কল করছেন আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো
হ্যালো হ্যালো, চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী।
জি,
রোহিঙ্গাদের আবাসভূমি হচ্ছে মিয়ানমারের রাখাইন প্রদেশ। সেখানে দীর্ঘদিন যাবৎ মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর নির্যাতন চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে, যার ফলে তারা বাংলাদেশের টেকনাফ ও বান্দরবান সীমান্ত দিয়ে প্রবেশ করছে। আমার প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাদেরকে নিজ দেশে কেন থাকতে দেয়া হবে না?
জি প্রফেসর ইমতিয়াজ,
কথাটা আসলে মানে যদি আমি এক ধরনের আইন বা লিগ্যালিটি যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুবার যখন রিপ্যাট্রিয়েশন হয়েছিল জাতিসংঘের ইউনিসেফের মাধ্যমে, তখন যে অ্যাগ্রিমেন্ট গুলো হয়েছিল বাংলাদেশের সাথে, এমনকি 78 যে রিপ্যাট্রিয়েশন হয়েছিল, সেখানে কিন্তু মিয়ানমার সরকার স্পষ্টত ভাবে ওই অ্যাগ্রিমেন্টে, যে যদিও সেই অ্যাগ্রিমেন্ট সিক্রেট অ্যাগ্রিমেন্ট কিন্তু এখন খোলাখুলি হয়ে গেছে, সেই অ্যাগ্রিমেন্টে স্পষ্ট তো মিয়ানমার সরকার বলেছে যে এরা মিয়ানমারেরই নাগরিক বা মিয়ানমার থেকেই গেছে। তো একটা লিগ্যাল বিষয় কিন্তু রয়ে গেছে। যে জিনিসটা হয়েছে সেটা হলো, যেহেতু আন্তর্জাতিক রাজনীতিতে এই আরাকান যে জায়গাটা, সেটা অর্থনৈতিক ভাবে খুব একটা যাকে গুরুত্ব পাচ্ছে না, এর কারণ হয়তো সেখানে হয় তেল নেই, না হলে এমন কোনো বাণিজ্য সেখানে হচ্ছে না, এমন কোনো সম্পদ সেখানে আপাতত দেখছে না যার কারণে আন্তর্জাতিক একটা কি নজর পড়বে, এবং স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহল অনেকটা বলতে গেলে চুপচাপ, এবং কিছুটা হয়তো ইদানিংকালে গত 5-10 বছরে হয়তো কিছুটা নাড়াচাড়া দিয়ে এসেছে, সেটাও অন্য কারণে, বিশ্বায়নের যেহেতু একটা সন্ত্রাসবাদ হচ্ছে এবং বেশ কিছু রোহিঙ্গা একসময় এমনকি তালিবানিও তাদের ওখানে পাওয়া গেছে, ওই কারণে একটু নাড়াচাড়া দিয়ে উঠে এসেছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি হয়তো দোষ দিতে পারি আন্তর্জাতিক মহলকে বা বিভিন্ন দেশকে, কিন্তু করণীয় কিন্তু সবার, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যারা বাংলাদেশে যারা চিন্তা ভাবনা করেন, তারা কতখানি গুরুত্ব দিচ্ছে তাদের লেখালেখির মাধ্যমে, তাদের গবেষণায়, সেটাও কিন্তু দেখার বিষয়। এমনকি আমাদের সরকার কতখানি গুরুত্ব দিচ্ছে বা গত 20 বছরে কত গুরুত্ব দিয়েছে, সেটাও দেখা দরকার। আমি আমি বুঝতে পারছি যে বিষয়টা মিয়ানমারের, কিন্তু যেহেতু মানবিক একটা বিষয় আমি বলছি, সেখানে কিন্তু কোনো একটা দেশ কোনো একটা সংস্থার উপরে ছেড়ে দিলে কিন্তু হবে না। যখন সম্মিলিতভাবে সবাই মিলে একটা কি বলা হয় এই বিষয়টাকে নিয়ে যখন হইচই করা শুরু করবে, এবং সেখানে এক ধরনের মিলিটেন্সি আসাটাই স্বাভাবিক, আমি অস্বাভাবিক মনে করছি না, কারণ মিলিটেন্সির মধ্যে কি বলা হয় কতগুলো রাইটফুল মিলিটেন্সিও আছে, আবার যেটা আনলফুল মিলিটেন্সি যেটা তৈরি হয়েছে, বিশেষ করে সন্ত্রাসী যদি কোনো শিশু বা নারীর উপরে হামলা হয় বা কোনো নিরাপরাধ অপরাধীর কাছে যদি হামলা হয়, সেটা একটা বিষয়, কিন্তু যদি টার্গেট হয় মিলিটারি, যদি টার্গেট হয় পুলিশ, বিশেষ করে যখন সেই গোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে, সেই গোষ্ঠীর নারীকে বা কি বলা হয় শিশুদের যখন টার্গেট করা হচ্ছে, তখন কিন্তু অনেক আইন আছে যে সেলফ ডিফেন্সে এক ধরনের মিলিটেন্সি তৈরি হতে পারে। সেই জায়গায় আমি যদি আমি নাও যাই, আমি যদি ধরেও নেই যে বড় আকারে একটা সমাধান করতে হবে, সেই সমাধানটা কিন্তু আমি মনে করি না যে একটা দল বা একটা দেশের উপরে এখন পড়েছে। যতগুলো দেশে রোহিঙ্গারা আছে সব দেশেরই আমার মনে হয় এখন একটা সক্রিয় ভূমিকা পালন করা দরকার, এমনকি যেসব দেশে হয়তো রোহিঙ্গা যায়নি তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। সবাই মিলে যখন আমরা সম্মিলিত ভাবে এই জিনিসটাকে সামনে নিয়ে আসবো, তখনই আমার মনে হয় একটা সমাধানের দিকে আমরা যেতে পারব।
জি প্রফেসর ইমতিয়াজ, যেমনটি কিনা বললেন যে যেসব দেশে রোহিঙ্গারা গিয়েছেন বা এখনো যান নাই বা যেতে পারেন, এই সমস্ত বাস্তবতাকে মেনে নিয়ে বলতেও হবে যে এটা এখন আর কোনো আঞ্চলিক ব্যাপার হয়ে সীমাবদ্ধ থাকছে না, এটা এখন একটা আন্তর্জাতিক বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে, এবং সেখানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিশ্ব সংস্থার পক্ষ থেকে বক্তব্য বয়ান দিয়ে বা মন্তব্য করে ক্ষান্ত থাকলেই চলবে না, তাহলে ব্যাপারটা অন্যান্য ইস্যুর মতো একটা অচলাবস্থার দিকে চলে যাবে। তো প্রফেসর আমেনা মহসিন কি মনে করেন?
হ্যাঁ, তা তো অবশ্যই। দেখুন, যখন আমরা যদি মানবাধিকারের কথাই বলি, সেটা কিন্তু জাতিসংঘেরটা হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এবং হিউম্যান রাইটস কিন্তু আমরা কখনো এটাকে একটা টেরিটোরিয়ালাইজ করতে পারেন না। হিউম্যান রাইটস আর ইউনিভার্সাল, এটা তো খণ্ডিত হতে পারে না। এবং আমি এখানে সব একটুখানি যুক্ত করব, যেটা ইমতিয়াজ বলছিল, যে যখন মানে এই যে নারীদের উপরে হামলা হচ্ছে, তারপরে শিশুদের উপরে হচ্ছে, এটা তো মানে আমরা খুব ক্লিয়ারলি যেটাকে বলা হচ্ছে, জাতিসংঘের মহাসচিব বলেছেন এথনিক ক্লেন্সিং, কিন্তু এটাকে তো আমরা একটা গণহত্যা বা জেনোসাইডই তো বলতে পারি। কারণ আপনি দেখেন, খুব টার্গেটেড ওয়েতে একটা জনগোষ্ঠীকে আপনি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছেন। আপনি যে প্রশ্নটা করেছিলেন আবু সুফিয়ান সাহেব মেরুসরাই থেকে, চট্টগ্রাম মেরুসরাই থেকে, ওনার ইয়েতেই আমি রেসপন্সে বলছি যে ধরেন 82-তে কিন্তু ওদেরকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করা হয়েছে এবং ওদের কিন্তু নাগরিকত্ব নেই। ইমতিয়াজ যেটা বলছিল যে লিগাল ডকুমেন্টস আছে, ইয়েস দ্যাট ইজ দেয়ার, বাট এর পরের যে পদক্ষেপগুলো ছিল সেখানে আমরা দেখছি যে সেখানে তাদের নাগরিকত্ব নেই। তো এরা যাবে কোথায়? ওরা যে আপনি ওনার প্রশ্ন ছিল, ওরা চলে যাচ্ছে না কেন? ওরা তো স্টেটলেস পার্সন। ওদের অবস্থানটা কিন্তু খুবই অদ্ভুত ধরনের, মানে ওরা ওদেরকে ঠিক আমরা রিফিউজি ক্যাটাগরিতেও ফেলতে পারছি না। তাদেরকে বলা হচ্ছে যে তারা মায়ানমারের ভিতরে বা রাখাইন স্টেটের ভিতরেই, বলা হচ্ছে মায়ানমারের মধ্যেই ইন্টারনালি ডিসপ্লেস বলে বলা হচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের যেরকম এখানে আমি দেখছি পরিসংখ্যান আছে 140,000 রোহিঙ্গাস আইডিপি সিন্স 2012 উইদিন রাখাইন স্টেট। রাখাইন স্টেটের ভিতরে ওরা ইন্টারনালি, এটা যদি ওদের রাষ্ট্র হয় ওখানে, তারা ইন্টারনালি ডিসপ্লেস পার্সন, সেইভাবেই ওদেরকে দেখানো হচ্ছে। তো মানে যেখানে আপনি একটা জনগোষ্ঠীকে স্বীকৃতি দিচ্ছেন না এবং অন্যরাও নিচ্ছে না, সেখানে তো এক ধরনের আন্তর্জাতিক সম্মেলন বলেন বা সামনে এই মাসেই তো জাতিসংঘের সম্মেলন আছে, আমি মনে করি সেখানে এটা বিরাটভাবে আসার প্রয়োজন আছে এবং এটা ICJ-তেও নিয়ে যাওয়া যেতে পারে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। মানে এবং ধর্ষণকে তো বলাই হয়েছে যে এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এই সমস্ত কেসগুলো খুব ইজিলি, মানে অনেকগুলো জায়গা আছে যেখানে মায়ানমার রাষ্ট্রকে এখন ধরা যেতে পারে এবং খুব শক্তভাবে ধরা যেতে পারে। এটার জন্য
আমরা আবার একবার ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস লাইনে যাচ্ছি। আমাদের পরবর্তী কলার হাতিয়া নোয়াখালী থেকে এ কে এম মোস্তফা। হ্যালো,
আমি এ কে এম মোস্তফা, চৌমুহনী বাজার, হাতিয়া নোয়াখালী থেকে বলছি।
জি,
আলাপন অনুষ্ঠানে বলতে চাই বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ সম্পর্কে। মায়ানমার রোহিঙ্গাদের জন্মস্থান বা আবাস ভূমি, কিন্তু তাদেরকে অমানবিকভাবে নির্যাতন, ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে অসহায় করে দেয়া হচ্ছে, ফলে তারা প্রাণ বাঁচার লক্ষ্যে নদীর দলিল সমাধি হবে মনে করেও নৌকায় পাড়ি দিচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশেই বা কি পরিমাণ আর কতদিনই বা আশ্রয় দেবে রোহিঙ্গাদেরকে আন্তর্জাতিক মহল দ্রুত মানব কারণে এক জুলুম অত্যাচার বন্ধ করে সেই দেশে সুন্দর পরিবেশ সৃষ্টি করে বসবাস করার ব্যবস্থা করা প্রয়োজন।
জি,
আমার আলোচনা,
জি,
আলাপন অনুষ্ঠানে।
জি,
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
জি, ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় একেবারে নেই, অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে প্রায় 30 সেকেন্ডে। আসিফ মুনির, প্রথমে আপনার কাছে যাচ্ছি, সমাপনী মন্তব্য।
জি,
আমরা যদি সামনের দিকে তাকাই, আমাদের সেটাই করণীয় কি সেই জায়গাতে, একটু আন্তর্জাতিক জায়গা, সেখানে একটু যদি জরুরি পদক্ষেপ দেওয়া যেতে পারে। আমরা বারবার আনান কমিশনের রিপোর্টের কথা বলছি, বিভিন্ন সময় গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এটি একটি ইন্ডিপেন্ডেন্ট কমিশন এবং এটি আবার মায়ানমার সরকারের তত্ত্বাবধানেই কিছুটা হয়েছে। কাজে এই কমিশনের রিপোর্টটি মায়ানমার সরকার কর্তৃক গ্রহণ করবে আমরা জানি না, এটা ইউএনএর একটা এন্ডোর্সমেন্ট হওয়া উচিত সামনে যে বৈঠক আছে, তাহলে অন্তত জাতিসংঘের তত্ত্বাবধানে এটা যদি থাকে তখন এটা নিয়ে এটা যে সুপারিশগুলো আছে সেটা কার্যকরী করার ব্যাপারে একটা চাপ প্রয়োগ করা যেতে পারে। মানবিক সহায়তার দিকে সরকারের যেন উদ্যোগগুলো ইমিডিয়েটলি ক্লিয়ারলি সবাইকে জানানো হয় কি কি করা হচ্ছে।
জি প্রফেসর ইমতিয়াজ,
আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি একটা আন্তর্জাতিক সম্মেলন ডাকা প্রয়োজন, সেটা যে ঢাকায় হতে হবে তা না, সেটা নিউ ইয়র্কে হতে পারে, কোয়ালালামপুরে হতে পারে, অনেক বেশি হতে পারে, সেই ধরনের সম্মেলন খুবই জরুরি।
জি প্রফেসর আমেনা মহসিন, সমাপনী মন্তব্য।
হ্যাঁ দেখুন, আমি দুটো কথা বলবো। একটা হলো যে যখন আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ আমরা যখন সই করি তখন এটা অনেকটা আমাদের জন্য কনস্টিটিউশনালি বাইন্ডিং হয়ে যায়। সেই হিসাবে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের যারা জাতিসংঘের মেম্বার তাদের উপরে সেই দায়বদ্ধতা এই রোহিঙ্গাদের দায়িত্বটা নেওয়ায় তাদের একটা কনসিয়াস ব্যাপার আছে। দ্বিতীয় যে ইমতিয়াজ যে আন্তর্জাতিক সম্মেলনের কথা বলছে, আমার মনে হয় সেটা একটা নিউট্রাল স্পেসে হলেই ভালো, কারণ বাংলাদেশ ইজ এ ডাইরেক্ট পার্টি টু ইট, যেহেতু বাংলাদেশে তারা আশ্রয় নিচ্ছে এবং বাংলা ওরা মায়ানমার সরকার ক্লেম করছে যে এরা বাংলাদেশের নাগরিক।
ধন্যবাদ শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট তিন অতিথি উত্তরদাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমেনা মহসিন, প্রফেসর ইমতিয়াজ আহমেদ এবং অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে, শ্রোতাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সরকার কবিরউদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।